মুবল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার পর পর দোয়া শুরু করে নেন। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শহীদদের সাথে উঠানো হবে। আমরা সেই কামিয়াবি চাই কিনা? 100 বার দরুদ পড়তে অল্প সময়ের প্রয়োজন, আপনি সর্বোচ্চ 10 মিনিট, এত সময়ের দরকার নেই, 5 মিনিট হলেও হয়ে যায়। আমরা ইনশাল্লাহ আজকে নিয়ত করি আমরা প্রতিদিন 100 বার দোষী পড়বো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের নারায়ণগঞ্জ এর মধ্যে আজকের শিক্ষা বিভাগের যে সুন্নতে ভরা ইজতেমা হচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে এখানে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আপনাদের সকলকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদেরকে এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্তাহুরু নিসফুল ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, নিশ্চয়ই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম, তাই তোমরাও পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্নরাই প্রবেশ করবে। দেখুন, আমরা ওই ধর্মকে বহন করি, ওই ধর্মকে বিশ্বাস করি যে ধর্মের কথা হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা, পরিষ্কার। কিন্তু প্রিয় ভাই, আজকে আমি কি আসলেই আমার ধর্মীয় অনুশাসন মেনে আমি পরিচ্ছন্ন হচ্ছি? বর্তমান সময় আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে করোনা ভাইরাস, কোভিড-19 চলছে, ঠিক না? গবেষকরা এটাই বলছে, এই ভাইরাস থেকে বাঁচার একটি উত্তম উপায় হচ্ছে বারবার পরিচ্ছন্ন হওয়া। বাস্তবিক তাই না? পরিচ্ছন্ন হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। কিন্তু দেখুন, আপনার আমার ধর্ম সুবহানাল্লাহ ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বেই আপনাকে আমাকে সকল প্রকার রোগ থেকে মুক্ত থাকার জন্য ওযুর জন্য 5 বার উৎসাহিত করেছে। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়ার ওযু ও বিজ্ঞান বইয়ের 4 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে এক ব্যক্তি বর্ণনা। আমি বেলজিয়ামের কোন এক বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীকে ইসলামের দাওয়াত দিলাম, তখন ওই শিক্ষার্থী বেলজিয়ামের ইউনিভার্সিটির সেই শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করলো, ওযুর মধ্যে কি কি বৈজ্ঞানিক রহস্য রয়েছে? আমি নির্বাক হয়ে যাই, আমি কোনো জবাব দিতে পারলাম না। আমি তাকে একজন আলিম সাহেবের কাছে নিয়ে গেলাম, তার কাছে এর কোনো জানা ছিল না, জ্ঞান ছিল না। অবশেষে বিজ্ঞানের জ্ঞান রাখে এমন ব্যক্তি তাকে ওযুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করলো। তখন তাকে জিজ্ঞাসা করলো অমুসলিম যে গর্দান মাসেহ করার এটা সাইন্টিফিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে? তখন সে এটা বলতে পারলো না। তখন ওই অমুসলিম শিক্ষার্থী ইউনিভার্সিটির ছাত্র সে চলে গেল। কিছুদিন পর সে এসে বলল আমাদের প্রফেসর লেকচারের মাঝে বলেছে যদি গর্দানের পৃষ্ঠদেশে ও দুই পাশে দৈনিক কয়েক ফোঁটা পানি লাগিয়ে দেয়া হয় তাহলে মেরুদণ্ডের হার ও দূষিত মজ্জা সংক্রমণ থেকে সৃষ্টি ব্যাধিসমূহ থেকে নিরাপদ থাকা যায়। অতএব আমি মুসলমান হতে চাই, এবং সে শেষ পর্যন্ত বাস্তবিকই মুসলমান হয়ে গেল। দেখুন প্রিয় ভাই, একজন অমুসলিম গবেষক সে আপনার আমার দৈনন্দিন একটি আমলকে প্র্যাকটিস করার নিয়তে তার উপকার জেনে যে এই ধর্মের মধ্যে এগুলোকে দৈনন্দিন জীবনে একটি আমল সেটাকে জেনে সে ইসলাম গ্রহণ করছে, কিন্তু আপনি আমি মুসলমান হয়ে আজকে সেই প্র্যাকটিস কি করছি? এটা প্র্যাকটিস কি আমাদের আছে? আমরা কতবার করি? হয়তো মেজরিটি পারসন, মেজরিটি ইজ গ্রান্টেড, একটা প্রবাদ আছে না, অধিকাংশই গ্রহণযোগ্য। শতকরা দশ জন আমরা এখানে নেই যারা প্রতিনিয়ত পাঁচবার অজু করি বা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে কন্টিনিউ অজু করে আমরা চলছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, পশ্চিমা দেশসমূহে হতাশা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, মস্তিষ্ক অকেজো হয়ে যায় এই রোগটাতে, পাগল হয়ে যায়, সেখানে প্রচুর পরিমাণ বেড়ে চলছে। মানসিক রোগের বিশেষজ্ঞদের নিকট রোগীদের ভিড় সবসময় লেগে থাকে। পশ্চিম জার্মানির ডিপ্লোমা হোল্ডার একজন ফিজিওথেরাপিস্টের বক্তব্য যে পশ্চিম জার্মানিতে একটি সেমিনার হয়েছিল যার আলোচ্য বিষয় ছিল মানসিক ডিপ্রেশন রোগের চিকিৎসা ও তার ঔষধপত্র ছাড়া কিভাবে তা থেকে বাঁচা যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, অত্যন্ত মনোযোগের সাথে শুনুন, সুবহানাল্লাহ। তখন একজন ডাক্তার তার প্রবন্ধে এই বিষয়কর তথ্য তুলে ধরেছিল যে আমি ডিপ্রেশন মানসিক রোগে আক্রান্ত কতিপয় রোগীকে দৈনিক পাঁচবার মুখ ধৌত করার জন্য দিলাম, তখন তাদের ওই ডিপ্রেশন মানসিক রোগ কিছু কমে গেল। যখন কিছুদিন পর আবার দিলাম তো আরো তাদের ডেভেলপ হলো। মুসলমানদের মধ্যে মানসিক রোগের সংখ্যা অনেক কম। সারা পৃথিবীতে যদি আমরা একটা জরিপ করি কোন কোন দেশের মধ্যে পাগলের সংখ্যা বেশি এবং কম, তাহলে এটা নির্ণয় হয় যে যে সকল দেশের মধ্যে মুসলমান আছে ওই দেশে পাগলের সংখ্যা কম। এর একটাই কারণ, তার পিছনে আছে ওজুর অভ্যাস। এক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার খুবই জোর দিয়ে বলেছে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে প্রথমে ওজু করান, তারপর ব্লাড প্রেশারের পরীক্ষা করুন, অবশ্যই তা কমে যাবে। এক মানসিক রোগ বিশেষজ্ঞ মুসলিম ডাক্তার বলেন মানসিক রোগের উত্তম চিকিৎসা হলো ওজু করা। ওজুর ধারাবাহিকভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়, আমরা প্রথমে কি করি, হাত ধৌত করি না প্রথমে, তারপরে কুলি করি, নাকে পানি দিই, মুখ ধুই, এটাও রহস্যশূন্য না। ডাক্তারদের অভিমত এই যে ধারাবাহিক যে মেনটেন্স, ধারাবাহিকতা যেটা, এর ফলে যেই ব্যক্তি এই মেনটেন করে এই ধারাবাহিকতাকে রক্ষা করে ওজু করবে তার সে প্যারালাইজড রোগ থেকে মুক্তি পাবে। বর্তমান যারা হাড়ের চিকিৎসক তাদেরও এটা, গোসল করতে যাওয়ার পর যদি কেউ প্রথমে মাথাতে পানি ঢালে তাহলে তার রক্ত উচ্চচাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাতে কি করতে হবে, তাহলে প্রথমে ওজু করো, হাত পা হাতের মধ্যে পানি দেওয়া, ডান কাঁধে পানি দেওয়া, বাম কাঁধে পানি দেওয়া, তারপর মাথায় পানি দেওয়া। অর্থাৎ ইসলাম আমাকে যেটা শিখিয়েছে, আজকে আমি ধর্ম হিসেবে আমি আজকে এটা প্র্যাকটিস করতে চাচ্ছি না, কিন্তু যখন এটা সায়েন্স বলছে তখন আমি সেটাকে মেনে নিচ্ছি। বাস্তবিক তাই না? কত কঠিন একটি সময় আমরা পৌঁছেছি প্রিয় ভাই। মনে রাখবেন ইসলাম এমন একটি ধর্ম যেটা পরিপূর্ণই হচ্ছে একটি সায়েন্টিফিক ধর্ম। প্রত্যেকটা কাজের মাঝে ইসলামের কল্যাণ করা, আমার জীবনের কল্যাণ যেটা আছে আমাকে ফজরের সময় কেন জাগানো হয়। ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের মতে যদি কেউ সূর্য উদয়ের পূর্বে উঠে যায় এবং সে সময় চলাফেরা করতে থাকে, তাহলে যেই ওই সময়ের যে বাতাস প্রবাহ থাকে, প্রবাহমান থাকে, এর শরীরের জন্য অত্যন্ত উপকারী হয়। আর ইসলাম আমাকে দিয়েছে ফজরের পূর্বে ফজরের সময় উঠে আমাকে নামাজ আদায় করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে আজকে আপনারা দেখছেন হয়তো আমাকে পাগড়ি পরে আছে, ঠিক না? আমি নিয়ে তো আমার এটা সুন্নাত, কারণ এটার বেশুমার ফজিলত রয়েছে যে জুমার দিন পাগড়ি পরে জুমার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 70 জুমার সমান সওয়াব দান করবে। কিন্তু যে ব্যক্তি পাগড়ি পরবে, এবার আপনি ইসলামের বাহিরে গিয়ে যদি এটা প্র্যাকটিস করেন, যে ব্যক্তি কন্টিনিউ পাগড়ি মাথায় রাখবে সে তার মাথা নাতিশীতোষ্ণ থাকবে, ঠান্ডাও হবে না বেশি, গরমও হবে না বেশি, এর ফলে তার মূল জায়গাটা বিভিন্ন প্রকার রোগ থেকে হেফাজতে থাকবে। ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে এই সকল থিমগুলো দিয়েছে, কিন্তু দুর্ভাগা জাতি আমরা, আমাদের সময় কোথায় ভাই ইসলামকে প্র্যাকটিস করার? আমরা তো আছি খাওয়া দাওয়া ফুর্তি করো বাস চলতে থাকো, কিন্তু না প্রিয় ইসলাম ভাইরা, মনে রাখবেন শেখের তরিকা তামিল দামাদ বারকাত আলী একটি কথা বলেন, যদি ছাত্র সমাজ কোরআন ও সুন্নার রঙে রঙিন হয় তাহলে এই জাতি কোরআন এবং সুন্নার রঙে রঙিন হয়ে যাবে। বাস্তবিকই আজকে আমরা, আমি কিছুক্ষণ পূর্বে আমরা এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, আজকে আমরা বিভিন্ন জনকে অপরাধী করি, অমুক জাতি আমাকে ধ্বংস করে দিয়েছে, বলি না অমুক জাতি ধ্বংস করে দিয়েছে মুসলমানদেরকে, সে শত্রু সে বলবো না, কেউ আমার শত্রু না, আমি আমার শত্রু। আজকে আপনি আমি ইসলামের জন্য কি করেছি, আমার ব্যক্তি জীবনটাকে আমি কি ইসলামের রঙে রঙিন করেছি? আজকে আমরা যারা লেখাপড়া করছি বলুন তো কয় ঘন্টা সময় আমরা লেখাপড়া করি, 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, এর বেশি কি করা হয়? আমাদের করা হয় না। স্কুল কলেজ যখন খোলা, ইউনিভার্সিটি যখন খোলা থাকে, তখনও কিন্তু আমরা মনে হয় না 8 ঘন্টা লেখাপড়া করি। বাকি সময় কোথায় দিচ্ছেন আপনি, কোথায় যাচ্ছে আপনার সময়টা? এই মূল্যবান সময় ফ্রেন্ড সার্কেলের আড্ডাতে, ঠিক না, সোশ্যাল মিডিয়ার মাঝে, কিংবা হোটেলিং করে বিভিন্ন জায়গাতে সময়কে আমরা অতিবাহিত করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জীবনের সর্বোচ্চ যেই সময়টা দিয়েছে, কিছুক্ষণ পূর্বে যে হাদিসটা আমরা শুনলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোনো ব্যক্তি এক কদম পা নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর জেনে নেওয়া না হয়। তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছ, তুমি তোমার যৌবনকে কোথায় অতিবাহিত করেছ, তুমি কোথা থেকে টাকা উপার্জন করেছ, কোথায় তা খরচ করেছ, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। প্রিয় ভাই, আমাদের যৌবনের সময় অতিবাহিত হচ্ছে, এই সময়টাকে আমি কিভাবে অতিবাহিত করছি? আসুন না আমরা নিজেদেরকে নেককার বানাই, আমি নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। আপনি আমি আজকে যুবক আছি, লেখাপড়া করছি, আমরা ভাবছি আমি বৃদ্ধ হওয়ার পরে ইবাদত করব, আপনার কাছে কি এই সময় আছে যে আপনি বৃদ্ধ পর্যন্ত সময় অতিবাহিত করতে পারবেন? আপনি কনফার্ম না? আজকে হইতে পারে না আমাদের জীবনের শেষ দিন হতে পারে, কিন্তু আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি? এই ছাত্র সমাজকে, আমাদের এই 360 আউলিয়ার পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি, এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমি কতটুকু দায়িত্ব পালন করছি? দেখবেন একটি কথা, যেই সমাজের মধ্যে, যে প্রতিষ্ঠানের মধ্যে ধর্মের প্র্যাকটিস নাই, সেটা সুশৃঙ্খল হওয়া অত্যন্ত কঠিন, সেখানে কাজ করা। আরেকটি বিষয় যে আজকে আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঠিক না? আমি একটি কারণে এটা আমি উল্লেখ করলাম, আমরা হয়তোবা অনেকে জানি না আমাদের এই বঙ্গভূমিতে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার 100 বছর আগে আমাদের এই বঙ্গভূমিতে আবাসিক ইউনিভার্সিটি ছিল, এবং এই ইউনিভার্সিটিগুলো একটি ধর্মের মতাদর্শে পরিচালিত হতো। অক্সফোর্ড ইউনিভার্সিটি সেটাও কিন্তু একটা ধর্মের মতাদর্শে পরিচালিত হয়েছে, এবং পৃথিবীর মাঝে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বড় বড় হয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এর পিছনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড খুঁজি, তাহলে দেখা যাবে ধর্মীয় ব্যক্তিত্ব এবং ধর্মের দর্শন জড়িত। আমাদের মুসলমানের ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে দেখব বাগদাদের সেই ইতিহাস, ধর্মচর্চার ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের ইতিহাস, ইউরোপের সেই জ্ঞান বিজ্ঞানের ইতিহাস, যখন মুসলমানরা সেটাকে প্রতিষ্ঠিত করেছে, শেল্টার দিয়েছে সেখানে বড়। আজকে যত যুদ্ধবিদ্যা বলি, আজকে আমরা চিকিৎসা বিজ্ঞান বলি, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে বলুন তো, বলতে পারবেন? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে কাকে বলা হয়? জুড়ে বলেন, ইবনে সিনা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে? আমরা বীজগণিত করি না, বীজগণিত, পাটিগণিত, বীজগণিত করেছেন না আপনারা? কে কে করেছেন বীজগণিত? সবাই করেছে। এই বীজগণিত, এই বইটার নাম কি বলতে পারেন আপনারা? কেউ পারলে হাত উঠান। এই বইটার নাম কি? বীজগণিত। এই বইটার নাম কি? কেউ আছেন? হাত উঠান। ভিতরে আছেন কেউ? কেউ জানেন? আচ্ছা, আলজেব্রা। আলজেব্রা কি? এই বইটার নাম কি? আপনারা পড়েন নাই? বীজগণিতের প্রথম আমার তো মনে, আমি মনে হয় এইটে যখন পড়ি বীজগণিত প্রথম শুরু করি, তো এই বীজগণিতের পরিচয় জেনেছি আমি প্রথম। আমার মনে আছে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, বীজগণিত শুরু করি, তখন এটা পরিচয় সম্পর্কে আমাকে, বীজগণিত এটা কোথা থেকে আসলো, এর নাম কি, আলজেব্রা এটাকে বলা হয়। কিন্তু দুর্ভাগ্য ব্যাপার ভাই, সেটা কি জানেন, এটা কিন্তু আসলে এই বইটার নাম আলজেব্রা না। আধুনিক সময়, বর্তমান সময়ে এসে এর নাম দিয়েছে আলজেব্রা, কিন্তু এই বইটার নাম ছিল কিতাব আল জাবুর। কিতাব, সবাই বলেন কিতাব, কিতাব। এই নামটা শুনলে জেনে যাবে পৃথিবীবাসী এটা মুসলমানের, এই জন্য এটাকে বিকৃত করে নাম দিয়েছে কি, একটা চতুষ্পদ জানোয়ারের নাম আলজেব্রা। কোথায় আজকে মুসলমান আমি? আজকে আমাকে এটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে, বাস্তবিক তাই না? কেন মুসলমান কি তাই না? পৃথিবীর ইতিহাস এটাই, সারা বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলাম, করেছে, করছে, করতে থাকবে ইনশাআল্লাহ। হে যুবক ভাইয়েরা, আজকে আমি আমার ইতিহাসকে ভুলে যাচ্ছি, আমি আমার ঐতিহ্যকে ভুলে গিয়েছি। আজকে আমাকে বলা হচ্ছে আমেরিকার যে আবিষ্কার করেছে, আবিষ্কারকের নাম বলা হচ্ছে ভাস্কো দা গামা, ঠিক না? এটা এস্টাবলিশ করা হচ্ছে। আপনি কি জানেন তার পিছনের ইতিহাস? জানেন না প্রিয় ইসলামী ভাইয়েরা, কারণ আমাদের এত সময় কোথায় ইতিহাস জানার? খাওয়া দাওয়া, ফুর্তি করো, ব্যস্ত চলতে থাকো, ঠিক না? এটাই তো আমাদের টার্গেট। মনে রাখবেন, যদি আমি আমার জাতিকে রক্ষা না করি, পৃথিবীতে অন্য কেউ এসে আমার জাতিকে রক্ষা করবে না? এই যে এখানে আমরা যারা আছি, বলুন তো দেখি আমাদের মধ্যে কতজন আছি এখানে শিক্ষার্থী? গোসলের ফরজ তিনটা আমরা জানি, নামাজের ফরজ যেটা রয়েছে সেটা জানি, মাকরুহ তাহরিমি জানি, সুন্নতে কারিমা জানি? জানি না, বাস্তবিক তাই না? আমি কিছুদিন পূর্বে আমাদের এক শিক্ষা বিভাগের কোর্স চলছিল, নামাজ কোর্স, দিনাজপুরে গেলাম, সেখানে প্রায় 80-90 জন হবে ইউনিভার্সিটি এবং কলেজের। 7 দিনের নামাজ কোর্স হচ্ছিল, যেখানে নামাজ, ওযু, গোসল এগুলোকে শেখানো হয়। আমি সেখানে হাত উঠানোর জন্য বললাম যে আজকের পূর্বে আপনারা কোর্সে আসার আগে কে কে নামাজের ফরজ শিখেছেন জানতেন, এবং গোসলের ফরজ তিনটা কে কে জানতেন? প্রায় 70% হাত উঠলো যে আমরা এই কোর্সে আসার আগে আমরা গোসলের ফরজ জানতাম না। প্রিয় ভাই, বাস্তবিকই আজকে আমাদের শিক্ষা, আমরা অনার্স করছি, মাস্টার্স পাস করছি, পিএইচডি করছি, আমরা বিভিন্ন ইনস্টিটিউটে আমরা সার্ভিস করছি, কিন্তু আমার উপর যেটা ফরজ আমি কিন্তু সেটা জানি না। আজকে আমার বাবা মারা যায়, দাদা মারা যায়, ভাই মারা যায়, নানা মারা যায়, তার জানাজার নামাজে আমরা যাই কিনা? আপনারা যান? সবাই বলুন তো, যান কিনা? যান। কিন্তু জানাজার ফরজ কয়টা সেটা জানেন? ফরজ জানেন? বাস্তবিক অবস্থা কিন্তু এটাই, যেটা ফরজ আমরা জানি না, ফরজ যেটা স্যার আমার হবেই না। জানাজার ফরজ দুইটা, দাঁড়িয়ে নামাজ পড়া আর চার তাকবীর দেয়া, এটা মনে রাখবেন। প্রিয় ভাই দেখুন, আমার উপর ফরজ এই বিষয়টা আমার জানা নেই, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত হবে। তবে আমরা আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু প্রতিবাদ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কার্টুন করা হয়, প্রতিবাদ করি, করি না আমরা, করতে হবে, করি, এটা নৈতিক দায়িত্ব। কিন্তু হাকিকতে আমার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে আমার দেহের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ নেই। আজকে অমুসলিম যেন সে হাসছে, দেখো তারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু তার দেহের মধ্যে আমার পোস্টার, তার চেহারার মধ্যে আমার পোস্টার, আমার প্রতিনিধিত্ব করছে। তারা কিছু সময়ের জন্য আজকে কথা বলছে, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার আমারই কাছে চলে আসবে, ঠিক কি তাই না? প্রিয় ভাই একটু জাগ্রত হন। আপনি আমি যদি এই মুসলমানকে ইসলাম ধর্মকে প্র্যাকটিস না করি তাহলে কে করবে? আমাকে আপনাকেই করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, দাওয়াতে ইসলামী আপনাকে আমাকে জাগ্রত করার জন্য এসেছে, বিবেককে জাগ্রত করতে এসেছে। আসুন আমরা সবাই মিলে আমাকে পরিবর্তন করি, আমার নিজের মাঝে এবাদতকে নিয়ে আসি, নামাজকে নিয়ে আসি। আজকে ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরা করে আমার কাছে সময় থাকে না নামাজ পড়ার জন্য। আমি আপনাকে অনুরোধ করব, এই যে করোনা ভাইরাসের কারণে আমাদের কাছ থেকে এক বছরের অধিক সময় চলে গেল, ঠিক না? আমার লেখাপড়ার সাথে সম্পর্ক আমাদের নাই, খুব সামান্য, ঠিক না? যদি আমি আপনাকে বলি ভাই আপনি একটা মাস সময় দিয়ে এলমি দিনকে শিখেন, বলেন হুজুর ভাই আমার পক্ষে সম্ভব না, এত সময় কি দেয়া যায়, বলি না আমরা? কিন্তু একটা বছর কিন্তু নিয়ে চলে গেল আমাদের কাছ থেকে, যেটা আমার উপর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ আমরা জানি না, জানাজার ফরজ জানি না। কবে শিখবেন আপনি? বলবেন ভাই মাস্টার্স কমপ্লিট করিনি, কমপ্লিট হলে বলবেন ভাই সার্ভিসে আছি, সার্ভিস ছেড়ে কেমনে যাবো, সার্ভিসের মধ্যে চলতে থাকবো, তারপরে বলবেন ভাই বুড়ো হয়ে গেছে এবার কবে চলে যাবে। বাস্তবিক তাই না এরকম? আমি আপনাকে বলবো এখনই, আজকে আপনি নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াতকে পরিপূর্ণ শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ, আমি নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলোকে শিখবো ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত কে কে শিখতে চান শুদ্ধভাবে, হাত উঠান, আমরা সবাই শিখতে চাই কিনা? হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি ইলমে দ্বীনকে শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ ওই ব্যক্তির জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। আমরা চাই না আমার জন্য দোয়া মাগফিরাত করুক, আমরা চাই কি না? আমরা হুজুরের কাছে গিয়ে বলি হুজুর আমার জন্য দোয়া করিয়েন, আরে ভাই হুজুর তো দোয়া করবে কিন্তু আপনি আপনার জন্য করেন, আপনি আপনি এরকম কাজ করেন যেই কাজের কারণে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ আপনার জন্য দোয়া করবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজ সারা পৃথিবীতে 200টির অধিক দেশের মধ্যে দিনের কাজ করছে। দাওয়াতে ইসলামী একদিকে মসজিদ থেকে মসজিদে মাদানী কাফালায় সফর করে এলমে দিনকে শিখাচ্ছে, নেকির দাওয়াত দিচ্ছে, অন্যদিকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গিয়ে গিয়ে দাওয়াত ইসলামীর মাদানী কাজকে পরিচালনা করছে। ঠিক একইভাবে আজকে আমরা জানি আমরা নিজেরাও কিন্তু এই মোবাইলের দেওয়ানা, ঠিক না? আমরা মেজরিটি মোবাইলের দেওয়ানা না, কেউ এটার মধ্যে বসে গেমস খেলি, কেউ কার্টুন দেখি, আর বাচ্চা থাকাও বাচ্চারা তো প্রতিনিয়ত কার্টুন দেখে, ঠিক না? তাদেরকে কি শিখায় ওই কার্টুনের মধ্যে, রামকৃষ্ণ রাধা বিভিন্ন কিছু টমি এন্ড জেরি দিয়ে বিভিন্ন কিছু শেখাচ্ছে, বাস্তব কিনা তাই? এই যে মুসলমানের ঘন্টার পর ঘন্টা সময় এই কার্টুনের পিছনে চলে যাচ্ছে, আমি আমার পকেটে টাকা খরচ করে সময়কে খরচ করে আমি আমার ভাইকে আমার বোনকে অন্য ধর্মের সংস্কৃতি শিখাচ্ছি, ঠিক না? বাস্তব কিনা? কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন মুসলমানের মধ্যে কি এমন একটা হওয়া দরকার না যে কার্টুনের মাধ্যমেও ধর্ম শিখাবে? চিন্তা করেছেন কখনো? করেছেন হয়তো, আমরা অনেকে করেছি অনেকে করি নাই। দাওয়াত ইসলামী কিন্তু শুধু চিন্তা করে নেই, সেটা প্র্যাকটিক্যাল নিয়ে আসছে। আপনারা দেখেন মাদানী চ্যানেলের মধ্যে অ্যানিমেশনের মাধ্যমে কার্টুন তৈরি করেছে, অ্যানিমেশন কার্টুন, যে কার্টুনের মাধ্যমে আমাদের কচিকাচার ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে আজকে বিভিন্ন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলগুলোকে শেখানো হচ্ছে, তাদেরকে ইসলামের সংস্কৃতিগুলো শেখানো হচ্ছে, দাওয়াতে ইসলামী সকল বিষয়ের দিকে প্রিয় ইসলামী ভাইরা অগ্রসর হচ্ছে। আজ আলহামদুলিল্লাহ আপনারা হয়তোবা জানেন, দাওয়াতে ইসলামী সারা পৃথিবীতে প্রায় 9000 মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা পরিচালনা করছে, যেখানে আলিম হাফিজে কোরআন তৈরি হচ্ছে। দাওয়াত ইসলামী শুধু এর মাঝে সীমাবদ্ধ না, দাওয়াত ইসলামী ইতিমধ্যে দারুল মদিনা নামে ইংলিশ ইসলামিক স্কুল শুরু করেছে। মন্টিসিতে একটা ছেলে এসে ভর্তি হবে, সে যাতে আমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে সে সায়েন্স, আর্টস, কমার্স যেটা চায় সেটাতে লেখাপড়া করে সে মাস্টার্স কমপ্লিট করবে, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে, ব্যাংকার হবে, সাথে সাথে সে আলিমে দিন হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দাওয়াত ইসলামী দারুল মদিনা ইউনিভার্সিটি ওপেন করতে যাচ্ছে, শুরু করতে যাচ্ছে। যে কথা আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধর্ম দিয়ে, যদি ধর্ম সেখানে সেট আপ না করে তাহলে কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা সেটা ডেভেলপ করা যায় না। দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ নতুনভাবে আবার শুরু করেছে এই মুসলিম জাতিকে জাগ্রত করার জন্য, যে আমাকে জ্ঞান বিজ্ঞান দিয়ে, কিতাবুল জাবুরের ইতিহাস আমরা শুনলাম, জ্যোতির্বিদ্যার কথা আমরা শুনলাম, আমরা চিকিৎসা বিজ্ঞানের কথা শুনলাম, কিন্তু আমাদের আজকে অমুসলিমদের ধোকায় পড়ে, মিডিয়ার ধোকায় পড়ে, ফ্রেন্ড সার্কেলের ধোকায় পড়ে আমাদের সেখানে যাওয়ার সময় নাই, আমরা চলে গিয়েছি দুনিয়ার দিকে। আজ দাওয়াত ইসলামী আমাদেরকে চেষ্টা করছে ফিরিয়ে আনার জন্য, যেন আমরা, আমি আমার অবস্থান থেকে একজন ভালো ছাত্র হতে পারি, একজন সায়েন্টিস্ট হতে পারি, একজন চিকিৎসক হতে পারি, একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারি, এই টার্গেট নিয়ে দাওয়াতে ইসলামী সামনের দিকে অগ্রসর হচ্ছে, ইউনিভার্সিটি শুরু করতে যাচ্ছে। তো প্রিয় ভাই, আমরা কি দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দেবো? তো ইনশাআল্লাহ, কে কে দেবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা, আপনারা যেই কলেজের মধ্যে পড়েন, এখানে নারায়ণগঞ্জ এর মেজরিটি তো নারায়ণগঞ্জে নাকি? নারায়ণগঞ্জে কে কে আছেন হাত উঠান দেখি, নারায়ণগঞ্জের কারা কারা আছেন? নারায়ণগঞ্জ পুরো জেলা, পুরো জেলার? আচ্ছা, সবই তো নারায়ণগঞ্জেরই দেখা যায় তাহলে, সবই নারায়ণগঞ্জের। আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলে পড়েন, ঠিক না? এটাই তো বাস্তব। আমি আপনাদেরকে, আপনি কি চান না আপনার ইউনিভার্সিটিটা, আপনার কলেজটা সুন্দর হোক, এটা চান কিনা? সেখানে ইসলামের প্র্যাকটিস হোক, এটা চান কিনা? যদি চান, প্রথমে আপনাকে তৈরি হতে হবে। আপনাকে স্বপ্ন দেখলে শুধুমাত্র হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এরশাদ ফরমান, ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ না ওই জাতি চেষ্টা চালায়। যখন আপনি আমি চেষ্টা করব, অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তো আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে। তো আমরা কি চাই আমার ইউনিভার্সিটি কলেজের মধ্যে দিনের কাজ হোক, আমরা চাই কি না? এজন্য আপনাকে প্রথমে নিজেকে তৈরি হতে হবে। এই তৈরি হওয়ার জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এই এক মাসের মাদানী কাফেলা, যে হাদিসে পাকের মধ্যে এসছে, সুবহানাল্লাহ, যখন কোনো ইলমে দিন অর্জনকারী রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই ব্যক্তির পায়ের ধুলির সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি কোনো কবরে, রাস্তার পাশে কবর থাকে আর কবরে যদি কোনো আজাব হয়ে থাকে, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের ধুলির সদকায় কবর আজাবকে মাফ করে দেন। যার পায়ের ধুলির সদকায় আল্লাহ তাআলা কবর আজাবকে মাফ করেন, তাহলে ওই ব্যক্তি কতটুকু সম্মানিত? তা আপনি কি চান না এই সম্মান অর্জন করতে? চান কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে।